कृष्ण चैतन्य प्रभो नित्यानंद श्री अद्वैत गदाधर श्री वासुदेव गौर भक्तवृंद
नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताकास्वामिनिति नामिने नमाचार्यपादाय निताय कृपाप्रदायिने गौरकथाधामदाय नगरग्रामतारिणे नमो विष्णुपदाय कृष्ण पृष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामी नीति नामिने नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निविशेष शून्यवादी पाश्चात्य देश तारिणे वंशाकल्पतरुभ्यश्च कृपा सिंधु उभयैव च पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि गौर भक्तवृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे जय हरि नाम संकीर्तन की जय प्रभुपाद की श्री चैतन्य चरितामृत ग्रंथ की गौर प्रेमानंदे हरि हरि बोल हरे कृष्ण श्री चैतन्य चरितामृत अध्ययन प्रारंभे हम हमार परमाराध्य गुरुपाद पद्म आंतर्जातिक कृष्ण भावनामृत संघ प्रतिष्ठाता आचार्य कृष्ण कृपा श्रीमूर्ति শিল অভয় চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের অন্যতম কৃপাধন্য ইস্কনের অন্যতম গুরু এবং ইস্কন নাম হটের বিশ্ব প্রচারক মন্ত্রী ও ইস্কনের অন্যতম গভর্নিং বডি কমিশনার ওং বিষ্ণুপাদ অষ্টতর শত শ্রী শ্রীমদ জয়পতাকা স্বামী শিল গুরু মহারাজের পাদপদ্মে দণ্ডবত প্রণতি নিবেদন করে তাঁর রহিত কি কৃপা ও আশীর্বাদ প্রার্থনা করছি এবং আমার পরমারাধ্য পরম গুরুপাদ পদ্ম ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি শিল অভয় চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী শিল প্রভুপাদের পাদপদ্মে দণ্ডবত প্রণতি নিবেদন করে তাঁর রহিত কি কৃপা ও আশীর্বাদ প্রার্থনা করছি এবং উপস্থিত সকল ভক্তমণ্ডলী আপনাদের চরণে প্রণাম নিবেদন করে আপনাদের অহিতুকে আশীর্বাদ প্রার্থনা করছি হরে কৃষ্ণ তো আজকে আমরা শ্রী চৈতন্য চরিতামৃত মধ্যলীলার চতুর্থ পরিচ্ছেদের শিল মাধবেন্দ্রপুরীর ভগবত ভক্তি বিষয়বস্তুর 97 নম্বর শ্লোক থেকে অধ্যয়ন করে শ্রবণ করার চেষ্টা করছি হরে কৃষ্ণ আশপাশ ব্রজভূমের যত গ্রাম সব এক এক দিনে সবে করে মহোৎসব ব্রজভূমির আশেপাশে সমস্ত গ্রামগুলি গোপালের আবির্ভাবের কথা জানতে পারল এবং সেই সমস্ত গ্রামের সমস্ত মানুষেরা তাকে দেখতে এলো। দিনের পর দিন তারা অন্নকূট মহোৎসব করতে লাগল। গোপাল অপ্রকট শুনি নানা দেশ হইতে নানা দ্রব্য লইয়া লোক লাগিল আসিতে। কেবল আশেপাশের গ্রামগুলি থেকেই নয়, শ্রী গোপাল দেবের আবির্ভাবের কথা শুনে নানা দেশ থেকে নানা রকম উপহার সহ লোকেরা আসতে লাগল। মথুরার লোক সব বড় বড় ধনী ভক্তি করি নানা দ্রব্য ভেট দেওয়ানি। মথুরার সমস্ত ধনী লোকেরাও নানা রকম উপহার নিয়ে এসে ভক্তি সহকারে সেগুলি ভগবানকে নিবেদন করলেন। স্বর্ণ রৌপ্য বস্ত্র গন্ধ ভক্ষ্য উপহার অসংখ্য আইসে নিত্য বাড়িল ভাণ্ডার। এভাবে অপর্যাপ্ত পরিমাণে সোনা রূপা বস্ত্র গন্ধদ্রব্য এবং ভক্ষ্য উপহার সামগ্রী আসতে লাগল, তার ফলে গোপালের ভাণ্ডার প্রতিদিন বাড়তে লাগল। এক মহাধনী ক্ষত্রিয় করাইল মন্দির কেহ পাক ভাণ্ডার কইল কেহ তো প্রাচীর। একজন মহান ধনী ক্ষত্রিয় একটি মন্দির তৈরি করে দিলেন, আর একজন পাকশালা তৈরি করে দিলেন এবং অপর আর একজন প্রাচীর তৈরি করে দিলেন। এক এক ব্রজবাসী এক এক গাভী দিল সহস্র সহস্র গাভী গোপালের হইল। এক একজন ব্রজবাসী এক একটি করে গাভী দিলেন, এভাবেই গোপালের হাজার হাজার গাভী হল। প্রভুপাদ তাৎপর্যে বর্ণনা করেছেন, বিগ্রহ প্রতিষ্ঠা করার এটাই হচ্ছে পন্থা। মন্দির তৈরি করা এবং মন্দিরের সমৃদ্ধি বৃদ্ধি করা, ভগবানের মন্দির তৈরির জন্য এবং প্রসাদ বিতরণের জন্য সকলেরই উৎসাহ সহকারে দান করা উচিত। ভক্তের কর্তব্য ভগবত ভক্তির কথা প্রচার করা এবং তার ফলে মানুষকে ভগবানের সেবায় নিযুক্ত করা। ধনী ব্যক্তিরাও এই কার্যকলাপে অংশগ্রহণে আকৃষ্ট হতে পারেন। এভাবে সকলেই পারমার্থিক জীবনে আগ্রহী হবেন এবং সমগ্র সমাজ কৃষ্ণ ভাবনায় পরিণত হবে। জড় ইন্দ্রিয় তর্পণের বাসনা তখন আপনা থেকেই নষ্ট হয়ে যাবে এবং তখন ইন্দ্রিয়গুলি এতই পবিত্র হবে যে সেগুলি ভগবানের সেবায় নিযুক্ত হতে সক্ষম হবে। হৃষিকেন হৃষিকেশ সেবনং ভক্তির উচ্চতে। ভগবানের সেবা করার ফলে ইন্দ্রিয়গুলি ধীরে ধীরে পবিত্র হয়। সেই পবিত্র ইন্দ্রিয়গুলি ভগবান হৃষিকেশের সেবায় নিযুক্ত করার নাম হচ্ছে ভক্তি। ভগবত ভক্তির স্বাভাবিক প্রবণতা যখন জাগতিক হয় তখন পরমেশ্বর ভগবানকে যথাযথভাবে জানা যায়। ভক্তিয়ামাম অভিজানাতি যাবান যশ্চাস্মি তত্ত্বতঃ। ভগবদ্গীতার ১৮ অধ্যায়ে ৫৫ নম্বর শ্লোকে বলা হয়েছে, মানুষকে তাদের হৃদয়ের সুপ্ত কৃষ্ণভক্তি জাগরিত করতে সুযোগ দেওয়া এটাই হচ্ছে পন্থা। এভাবেই মানুষ তাদের জীবন সর্বতোভাবে সর্বাঙ্গ সুন্দর করে তুলতে পারে। গৌড় হইতে আইলা দুই বৈরাগী ব্রাহ্মণ পুরী গোসাই রাখিল তারে করিয়া যতন। কালক্রমে গৌড়বঙ্গ থেকে দুইজন বৈরাগী ব্রাহ্মণ সেখানে এসে উপস্থিত হলেন এবং মাধবেন্দ্রপুরী বহু যত্ন করে তাদের বৃন্দাবনে রাখলেন। সেই দুই শিষ্য করি সেবা সমর্পিল রাজ সেবা হয় পুরীর আনন্দ বাড়িল। শ্রী মাধবেন্দ্রপুরী তাদের দীক্ষা দান করে শিষ্যত্বে বরণ করেছিলেন এবং তাদের হস্তে ভগবানের দৈনন্দিন সেবার ভার অর্পণ করেছিলেন। এভাবে মহা আড়ম্বরে ভগবানের সেবা হতে লাগল এবং তার ফলে মাধবেন্দ্রপুরী অত্যন্ত আনন্দিত হলেন। গোস্বামীগণ বহু মন্দির প্রতিষ্ঠা করেছিলেন, যেমন শ্রী গোবিন্দজীর মন্দির, শ্রী গোপীনাথের মন্দির, শ্রী মদনমোহনের মন্দির, শ্রী রাধা দামোদরের মন্দির এবং শ্রী শ্রী রাধা গোকুলানন্দজিউর মন্দির। গোস্বামীগণ তাদের শিষ্যদের উপর সেই সমস্ত মন্দিরের সেবা পূজার ভার অর্পণ করেছিলেন। এমন নয় যে সেই সমস্ত শিষ্যরা ছিলেন গোস্বামীদের পরিবারবর্গ, অধিকাংশ গোস্বামী ছিলেন সন্ন্যাসী আশ্রমাবলম্বী। বিশেষ করে জীব গোস্বামী তাঁর সমগ্র জীবনে ছিলেন ব্রহ্মচারী। বর্তমানে সেবায়েত্রা বিগ্রহ সেবায় যুক্ত আছেন বলে গোস্বামী উপাধি গ্রহণ করেছেন। এখন সেবায়েত্রা বংশানুক্রমে মন্দিরের মালিকানা দখল করে বসে আছেন, কিন্তু এই মন্দিরগুলি প্রকৃতপক্ষে এই সমস্ত সেবায়েতদের সম্পত্তি নয়। এই মত বৎসর দুই করিল সেবন, একদিন পুরী গোসাই দেখিল স্বপন। এভাবে দুই বছর ধরে মহা আড়ম্বরে শ্রী মাধবেন্দ্রপুরী শ্রী বিগ্রহের সেবা করলেন। তারপর একদিন মাধবেন্দ্রপুরী একটি স্বপ্ন দেখলেন। গোপাল কহে, পুরী আমার তাপ নাহি যায়, মলয়জ চন্দন লেপ তবে সে জুড়াই। স্বপ্নে মাধবেন্দ্রপুরী দেখলেন যে গোপাল তাকে বলছেন, আমার শরীরের তাপ ছাড়ছে না, মলয় প্রদেশ থেকে চন্দন নিয়ে এসো এবং তা ঘষে আমার অঙ্গে লেপন করো, তাহলে আমার তাপ জুড়াবে। প্রভুপাদ তাৎপর্য উল্লেখ করেছেন, গোপাল বিগ্রহ বহু বছর জঙ্গলে মাটির নিচে চাপা পড়েছিল এবং তাকে অভিষেক করার সময় হাজার হাজার ঘোড়ার বা বড় বড় কলসির জল দিয়ে স্নান করানো হলেও তিনি তখনও তাপ অনুভব করছিলেন। তাই তিনি শ্রী মাধবেন্দ্রপুরীকে বলেছিলেন, মলয় প্রদেশ থেকে চন্দন নিয়ে আসার জন্য। মলয় দেশ বা মালাবর দেশ পশ্চিম ঘাট গিরিকুঞ্জের দক্ষিণ ভাগ, নীলগিরিকেও কেউ কেউ মলয় পর্বত বলেন। মলয়জ শব্দে মলয় দেশে উৎপন্ন চন্দনকে বোঝানো হয়েছে। কখনো কখনো মালয়েশিয়া দেশকেও মলয় দেশ বলে বর্ণনা করা হয়। পূর্বে এই দেশে চন্দন উৎপাদন হতো, কিন্তু এখন তারা রাবার উৎপাদনকে আরও বেশি লাভজনক বলে মনে করে। যদিও বৈদিক সংস্কৃতি একসময় মালয়েশিয়ায় প্রচলিত ছিল, কিন্তু এখন সেখানকার সমস্ত অধিবাসীরা মুসলমান হয়ে গেছে। মালয়েশিয়া, জাভা ও ইন্দোনেশিয়া এখন বৈদিক সংস্কৃতি লোপ পেয়েছে। মলয় জয়ান জায়া নীলাচল হইতে, অন্য হইতে নহে তুমি চল হ তুরিতে। জগন্নাথপুরী থেকে মলয় চন্দন নিয়ে এসো, সত্তর সেখানে যাও, যেহেতু অন্য কারু দ্বারা এই কাজ সম্ভব নয় তাই তোমাকেই যেতে হবে। স্বপ্ন দেখি পুরী গোসাই হইল প্রেমা বেশ, প্রভু আজ্ঞা পালিবারে গেলা পূর্ব দেশ। সেই স্বপ্ন দেখে মাধবেন্দ্রপুরীর ভগবত প্রেমে আবিষ্ট হলেন এবং ভগবানের নির্দেশ পালন করার জন্য পূর্ব ভারতের অভিমুখে যাত্রা করলেন। সেবার নির্বন্ধ লোক করিল স্থাপন, আজ্ঞা মাগি গৌড় দেশে করিল গমন। যাত্রা করার পূর্বে শ্রী মাধবেন্দ্রপুরী ভগবানের নিয়মিত সেবার সমস্ত ব্যবস্থা করলেন এবং তিনি বিভিন্ন ব্যক্তিকে বিভিন্ন দায়িত্ব অর্পণ করলেন। তারপর শ্রী গোপালের আদেশ নিয়ে তিনি পূর্ব ভারতের অভিমুখে যাত্রা করলেন। শান্তিপুর আইলা অদ্বৈত আচার্যের ঘরে, পুরীর প্রেম দেখি আচার্য আনন্দ অন্তরে। শ্রী মাধবেন্দ্রপুরী যখন শান্তিপুরে এলেন অদ্বৈত আচার্য প্রভুর গৃহে, তখন তিনি শ্রী মাধবেন্দ্রপুরীর ভগবত প্রেম দর্শন করে অত্যন্ত আনন্দিত হলেন। তার ঠাই মন্ত্র লইল যত ন করিয়া, চলিলা দক্ষিণে পুরী তারে দীক্ষা দিয়া। তখন অদ্বৈত প্রভু তার কাছে দীক্ষা প্রার্থনা করলেন এবং তাকে দীক্ষা দান করে শ্রী মাধবেন্দ্রপুরী দক্ষিণ দিকে যাত্রা করলেন। প্রভুপাদ তাৎপর্য উল্লেখ করেছেন এ সম্পর্কে শ্রী ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদের অনুভাষ্যে লিখিত আছে যে, শ্রী মাধ্য সম্প্রদায়ের গুরু যতিরাজ মাধবেন্দ্র পুরীর নিকট অদ্বৈত আচার্য প্রভু দীক্ষামন্ত্র গ্রহণ করেছিলেন। শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছেন, কিবা বিপ্র কিবা ন্যাসী শূদ্র কেনে নয়, যেই কৃষ্ণ তত্ত্ববেতা সেই গুরু হয়। একজন ব্যক্তি ব্রাহ্মণ সন্ন্যাসী শূদ্র অথবা যাই হন না কেন, তিনি যদি কৃষ্ণ বিজ্ঞানের তত্ত্ববেতা হন তাহলে তিনি গুরু হতে পারেন। চৈতন্যচরিতামৃত মধ্যলীলার অষ্টম পরিচ্ছেদে 128 নম্বর শ্লোকে শিল মাধবেন্দ্র পুরীপাদ এই বর্ণনা সমর্থন করেছেন। পঞ্চরাত্র মতে গৃহস্থ ব্রাহ্মণ ব্যতীত দীক্ষাদান কারো অধিকার নেই, যেহেতু দীক্ষিত ব্যক্তি দীক্ষালাভ করলে দক্ষ ব্রাহ্মণ্যতা লাভ করেন। সুতরাং অব্রাহ্মণের অপরকে ব্রাহ্মণ্য সঞ্চার করবার ক্ষমতা না থাকায় ব্রাহ্মণ্যত্ব স্বতই দীক্ষাদাতার প্রয়োজনীয় গুণ বিশেষ ও আচার্যতে অনুসৃত। বর্ণাশ্রমস্থিত গৃহস্থ ব্যক্তি স্বীয় অর্জিত শুক্লবিত্তের দ্বারা নানা উপচার সংগ্রহ করে মন্ত্র দ্বারা ভগবত অর্চনে সমর্থ। তাদৃশ অভিজ্ঞ গৃহস্থ গুরুর নিকট প্রাকৃত চেষ্টাপর শিষ্য ভগবত সেবাই বর্ণাশ্রমের একমাত্র লক্ষ্য। জেনে নিজে গৃহবাসন হতে মুক্ত হবার জন্য মন্ত্র দীক্ষার প্রার্থনা করেন। তজন্যই গুরুর প্রকৃত বৈষ্ণব গৃহস্থ হওয়া আবশ্যক। সন্ন্যাসী গুরুর অর্চনপরতায় নানা অসুবিধা। পারমার্থিক গুরুকরণে সাধারণ বিধি উপেক্ষিত প্রায় হলেও বাস্তবিক্ষে উপেক্ষিত হয় না। শৌক্র বিপ্রত্ব বা শৌক্র শূদ্রত্ব কিছু গুরু বিষয়ে ব্রাহ্মণ তার লক্ষ্যীভূত যোগ্যতা নয়, সাবিত্র ও দক্ষ ব্রাহ্মণত্বই উদ্দেশ্য। কেননা শ্রীমন মহাপ্রভু জীব হৃদয়ে ও সমাজের দুর্বলতা লক্ষ্য করে শৌক্র জন্মেই একমাত্র জনসাধারণের জাতি বিষয়ক অশুদ্ধ ধারণা পর্যবেসিত জেনে কিবা বিপ্র পদে এই ওই প্রকার উক্তি করলেন। তিনি শাস্ত্রীয় তাৎপর্য বুঝিয়ে দিলেন মাত্র। যেহেতু কৃষ্ণ তত্ত্ববেতা যে সাবিত্র বা দক্ষ ব্রাহ্মণ এতে কোনো সন্দেহ নেই। দিব্যং জ্ঞানম ইয়তু দদাত কুর্যাত পাপস্যহ সংশয়ম তস্মাত দীক্ষেতি সা প্রুক্তা দেশিকৈস্তত্ত্ব কো বিদহি। গৃহীগুরু বললেন গৃহব্রত ইন্দ্রিয় দাসগণকে বুঝায় না। আবার বৈষ্ণব সন্ন্যাসী বললে বর্ণাশ্রমাভিমান পর ব্যক্তিকেও বুঝায় না। রেমনাতে কইল গোপীনাথ দর্শন তার রূপ দেখিয়া হইল বিহল মন। দক্ষিণ দিকে যাত্রা করে শ্রী মাধবেন্দ্র পুরী রেমনাতে শ্রী গোপীনাথ দেবের দর্শন করলেন। তার রূপ দর্শন করে তিনি বিহল হলেন। নৃত্য গীত করি জগমোহনে বসিলা ক্যা ক্যা ভোগ লাগে ব্রাহ্মণেই পুছিলাম। নৃত্য গীত করে মাধবেন্দ্র পুরী জগমোহন বা নাট মন্দিরে গিয়ে বসলেন। তারপর তিনি একজন ব্রাহ্মণকে জিজ্ঞাসা করলেন শিবিগ্রহকে তারা কি কি ভোগ নিবেদন করেন। সেবার সৌষ্ঠব দেখি আনন্দিত মনে উত্তম ভোগ লাগে এথা বুঝি অনুমানে। সেবার সৌষ্ঠব দেখে অত্যন্ত আনন্দিত মনে মাধবেন্দ্র পুরী উপলব্ধি করলেন যে সেখানে ভগবানকে অতি উত্তম উত্তম ভোগ নিবেদন করা হয়। যইছে ইহা ভোগ লাগে সকলেই পুছিল তইছে ভিয়ানে ভোগ গোপালে লাগাইব। মাধবেন্দ্র পুরী ভাবলেন পূজারীর কাছে আমি জিজ্ঞাসা করব এখানে গোপীনাথজিকে কি কি ভোগ লাগা দেওয়া হয়, যাতে আমাদের পাকশালায় সেই রকম ভোগ তৈরি করে আমি গোপালকে নিবেদন করতে পারি। এই লাগি পুছিলেন ব্রাহ্মণের স্থানে, ব্রাহ্মণ কহিল সব ভোগ বিবরণে। তিনি যখন সেই কথা ব্রাহ্মণকে জিজ্ঞাসা করলেন, তখন ব্রাহ্মণ তার কাছে বিস্তারিতভাবে শ্রী গোপীনাথজিউর ভোগের বর্ণনা করলেন। সন্ধ্যায় ভোগ লাগে ক্ষীর অমৃত কেলিনাম, দ্বাদশ অমৃত পাত্রে ভরি অমৃত সমান। ব্রাহ্মণ পূজারীটি বললেন, সন্ধ্যাবেলা শ্রী বিগ্রহকে বারোটি মৃৎপাত্রে ক্ষীর নিবেদন করা হয়, যেহেতু এই ক্ষীরের স্বাদ অমৃতের মতো, তাই তার নাম অমৃত কেলি। গোপীনাথের ক্ষীর বলি প্রসিদ্ধ নাম যার, পৃথিবীতে ঐছে ভোগ কাহা নাহি আর। গোপীনাথের ক্ষীর নামে তা প্রসিদ্ধ, পৃথিবীতে আর কোথাও এই রকম ভোগ নিবেদন করা হয় না। হেন কালে সেই ভোগ ঠাকুরে লাগিল, শুনিপুরি গোসাই কিছু মনে বিচারিল। মাধবেন্দ্রপুরী যখন সেই ব্রাহ্মণ পূজারীর সঙ্গে কথা বলছিলেন, তখন এই ক্ষীর ভোগ নিবেদন করা হলো। তা শুনে মাধবেন্দ্রপুরী মনে মনে ভাবলেন, অযাচিত ক্ষীর প্রসাদ অল্প যদি পাই, স্বাদ জানিত ইচ্ছে ক্ষীর গোপালে লাগাই। অযাচিতভাবে আমি যদি অল্প ক্ষীর প্রসাদ পাই, তাহলে তার স্বাদ জেনে আমি সেই রকম ক্ষীর প্রস্তুত করে গোপালকে নিবেদন করতে পারি। এই ইচ্ছায় লজ্জা পাইয়া বিষ্ণু স্মরণ কইল, হেনকালে ভোগ সরি আরতি বাজিল। তার মনে এই ইচ্ছা উদয় হওয়ায় মাধবেন্দ্রপুরী অন্তরে অত্যন্ত লজ্জিত হলেন এবং তৎক্ষণাৎ তিনি শ্রী বিষ্ণু স্মরণ করতে লাগলেন। সেই সময় ভোগ নিবেদন সম্পন্ন হল এবং আরতি শুরু হল। আরতি দেখিয়া পুরী কইল নমস্কার, বাহিরে আইলা কারে কিছু না কহিল আর। আরতি দেখে মাধবেন্দ্রপুরী শ্রী বিগ্রহকে দণ্ডবত প্রণাম করলেন। তারপর তিনি মন্দির থেকে বেরিয়ে গেলেন, তিনি আর কাউকে কিছু বললেন না। অযাচিত বৃত্তিপুরী বিরক্ত উদাস, অযাচিত পাইলে খান নহে উপবাস। মাধবেন্দ্রপুরী ভিক্ষাও করতেন না, তিনি ছিলেন সম্পূর্ণ অনাসক্ত এবং জড় বিষয়ে সম্পূর্ণ উদাসীন। অযাচিতভাবে কিছু পেলে তিনি খেতেন, আর তা না পেলে উপবাস করতেন। শ্রীল প্রভুপাদ বর্ণনা করছেন, এটাই হচ্ছে সন্ন্যাস আশ্রমের সর্বোচ্চ স্তর, পরমহংস স্তর। আহার্য সংগ্রহের জন্য সন্ন্যাসী দ্বারে দ্বারে ভিক্ষা করতে পারেন, কিন্তু অযাচিত বৃত্তি বা অজগর বৃত্তি গ্রহণ করেছেন যে সব পরমহংস, তিনি কারো কাছে আহার্য দ্রব্য পর্যন্ত ভিক্ষা করতেন না। যদি কেউ স্বেচ্ছায় তাকে কিছু খাবার দেন, তাহলে তিনি তা খান, তা না হলে তিনি উপবাস থাকেন। অযাচিত বৃত্তি মানে ভিক্ষাবৃত্তি থেকেও বিরত থাকা, আর অজগর বৃত্তি মানে অজগর সাপের বৃত্তি। বিশালকায় সর্প আহার সংগ্রহের কোনো চেষ্টা করে না, আপনা থেকেই তার মুখের মধ্যে যা আসে তাই তিনি গ্রহণ করেন। পক্ষান্তরে আহার ও নিদ্রায় কালক্ষয় না করে পরমহংস কেবল সর্বতোভাবে ভগবানের সেবাতেই যুক্ত থাকেন। সেই কথা ষোড় গোস্বামীদের সম্বন্ধেও উল্লেখ করা হয়েছে, নিদ্রাহার বিহারকাদি বিজিতৌ। পরমহংস স্তরে নিদ্রা আহার ও ইন্দ্রিয় তর্পণের বাসনা জয় করতে হয়। দিনহীন ভিক্ষুক রূপে তিনি দিবারাত্র ভগবানের সেবায় যুক্ত থাকেন। শ্রীল মাধবেন্দ্রপুরী এই পরমহংস স্তর লাভ করেছিলেন। প্রেমামৃতে তৃপ্ত ক্ষুধা তৃষ্ণা নাহি বাধে, ক্ষীর ইচ্ছা হইল তাহে মানে অপরাধে। মাধবেন্দ্রপুরীর মতো পরমহংস সদা সর্বদাই ভগবানের প্রেমরূপ অমৃত পানে তৃপ্ত থাকেন। জড় ক্ষুদা তৃষ্ণা তার সেবা কার্যে বিঘ্ন সৃষ্টি করতে পারে না। যখন তার একটু ক্ষীর প্রসাদ খাওয়ার ইচ্ছা হয়েছিল তখন সেটিকে তিনি অপরাধ বলে বিবেচনা করেছিলেন। প্রভুপাদ বলছেন যে ভগবানের ভোগ যখন রন্ধনশালা থেকে ভোগ মন্দিরে নিয়ে যাওয়া হয় তখন তাকে ঢেকে নিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এভাবে নিয়ে যাবার কারণ হচ্ছে তা যেন কেউ দেখতে না পায়। যারা ভগবত ভক্তির পন্থা সম্পর্কে অবগত নয় তারা ওই ভোগ খাওয়ার বাসনা করতে পারে এবং তার ফলে অপরাধ হয়, তাই কাউকে তা দেখতে পর্যন্ত দেওয়া হয় না। কিন্তু যখন তা সে বিগ্রহের সামনে আনা হয় তখন সেই ঢাকনা অবশ্যই খুলে ফেলতে হয়। ভগবানকে নিবেদিত সেই ক্ষীরের কথা শুনে মাধবেন্দ্রপুরী তার অল্প একটু আস্বাদনের ইচ্ছা করেছিলেন, যাতে তিনি তার গোপালের জন্য তেমনই ক্ষীর তৈরি করতে পারেন। কিন্তু মাধবেন্দ্রপুরী এতই নিষ্ঠাপরায়ণ ছিলেন যে তিনি সেটিকেও অপরাধ বলে বিবেচনা করেছিলেন, তাই কাউকে কিছু না বলে তিনি সেই মন্দির থেকে চলে গিয়েছিলেন। এই কারণে পরমহংসগণকে বলা হয় বিজিত সড়গুণ। তিনি অবশ্যই কাম ক্রোধ লোভ মোহ মাৎসর্য ক্ষুধা তৃষ্ণা জয় করেছেন। গ্রামের শূন্য হাটে বসি করেন কীর্তন, এথা পূজারি করাইল ঠাকুরে শয়ন। মন্দির থেকে বেরিয়ে গিয়ে মাধবেন্দ্রপুরী গ্রামের এক শূন্য হাটে কীর্তন করতে লাগলেন। ইতিমধ্যে পূজারি গোপীনাথজিকে শয়ন দিলেন। তাৎপর্য, মাধবেন্দ্রপুরী যদিও আহার ও নিদ্রা প্রিয়া ছিল না, কিন্তু মহামন্ত্র কীর্তনে তার উৎসাহ ছিল সাধক ভক্তের মতো। মহামন্ত্র কীর্তনে তার পরমহংসচিত উদাসীনতা ছিল না। এর থেকে বোঝা যায় যে পরমহংস স্তরের ভগবত ভক্ত কীর্তন ত্যাগ করেন না। শিল হরিদাস ঠাকুর এবং গোস্বামীরাও সংখ্যাপূর্বক হরিনাম কীর্তন করতেন, তাই জপমালায় নাম জপ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এমনকি পরমহংস স্তরেও মন্দির অভ্যন্তরে অথবা বাইরে যে কোনো জায়গায় হরিনাম করা যায়। শ্রী মাধবেন্দ্রপুরী শূন্য হাটে বসে কীর্তন করছিলেন। শিল শ্রীনিবাস আচার্য তার ষোড়গোস্বামীর অষ্টকে লিখেছিলেন, নাম গান নতিভি, পরমহংস ভক্ত সর্বদাই হরিনাম কীর্তন এবং ভগবানের সেবায় যুক্ত থাকেন। ভগবানের দিব্য নাম কীর্তন এবং তার প্রেমময়ী সেবা হচ্ছে অভিন্ন। শ্রীমদ্ ভাগবতে সপ্তম স্কন্ধে পঞ্চম অধ্যায় 23 নম্বর শ্লোকে বলা হয়েছে যে ভগবত ভক্তি অনুশীলন করার 9টি পন্থা রয়েছে, শ্রবণম, কীর্তন, বিষ্ণুস্মরণ, পাদসেবন, অর্চন, বন্দন, দাস্য, সখ্য ও আত্মনিবেদন। যদিও এই পন্থাগুলি পরস্পর পরস্পর থেকে ভিন্ন বলে মনে হয়, কিন্তু কেউ যখন চিন্ময় স্তরে অধিষ্ঠিত হন তখন দেখা যায় সেগুলি অভিন্ন। যেমন শ্রবণ ও কীর্তন অভিন্ন এবং কীর্তন অথবা শ্রবণ থেকে স্মরণ অভিন্ন, তেমনি শ্রী বিগ্রহের অর্চন ও কীর্তন শ্রবণ অথবা স্মরণ থেকে অভিন্ন। ভক্তের কর্তব্য হচ্ছে এই 9টি পথা অবলম্বন করা, কিন্তু তার একটিও যদি অনুশীলন করা হয় তাহলে পরমহংস স্তর লাভ করে ভগবত ধামে ফিরে যাওয়া যায়। নিজ কৃত্য করি পূজারি করিল শয়ন, স্বপনে ঠাকুর আসি বলিলা বচন। তার কৃত্য সমাপন করে পূজারি শয়ন করলেন, তখন স্বপ্নে শ্রী গোপীনাথ দেব আবির্ভূত হয়ে তাকে বললেন, উঠ হ পূজারি কর দ্বার বিমোচন, ক্ষীরে কর খিয়াছি সন্ন্যাসী কারণ। পূজারি উঠ, মন্দিরের দ্বার খুলো, আমি মাধবেন্দ্রপুরী নামক এক সন্ন্যাসীর জন্য এক পাত্র ক্ষীর রেখে দিয়েছি। ধড়ার অঞ্চলে ঢাকা এক ক্ষীর হয়, তোমরা না জানিলা তাহা আমার মায়ায়। আমার বসনা অঞ্চলের আড়ালে আমি এক পাত্র ক্ষীর রেখে দিয়েছি, আমার মায়ার প্রভাবে তোমরা তা দেখতে পাওনি। মাধবপুরী সন্ন্যাসী আছে হাটেতে বসিয়া, তাহাকে তো এই ক্ষীর শীঘ্র দেহ লইয়া। মাধবেন্দ্রপুরী নামক এক সন্ন্যাসী শূন্য হাটে বসে আছেন, তুমি তাড়াতাড়ি এই ক্ষীর তাকে দিয়ে এসো। স্বপ্ন দেখি পূজারি উঠি করিলা বিচার, স্নান করি কপাট খুলি মুক্ত কইল দ্বার। স্বপ্ন দেখে জেগে উঠে পূজারি তৎক্ষণাৎ সে সম্বন্ধে বিচার করলেন এবং মনে করে কপাট খুলে মন্দিরে প্রবেশ করলেন। ধরার আঞ্চলেতে পাইল সেই ক্ষীর, স্থান লেপি ক্ষীর লইয়া আইল বাহির। গোপীনাথজির কথা মতো পূজারি মন্দিরে গিয়ে দেখলেন যে গোপীনাথের বসনাঞ্চলের আড়ালে এক পাত্র ক্ষীর রয়েছে। তখন ক্ষীর অপসারণ করে সেই স্থানটি গোময় দিয়ে লেপন করে পূজারি মন্দির থেকে বার হলেন। দ্বার দিয়া গ্রামে গেলা সেই ক্ষীর লইয়া, হাটে হাটে বুলে মাধব পুরীকে চাহিয়াম। মন্দিরের দরজা বন্ধ করে তিনি সেই ক্ষীর পাত্রটি সঙ্গে নিয়ে হাটে গিয়ে মাধবেন্দ্রপুরীর অন্বেষণ করতে লাগলেন। ক্ষীর লহ এই যার নাম মাধবেন্দ্রপুরী, তোমা লাগি গোপীনাথ ক্ষীর কইল চুরি। ক্ষীরপূর্ণ পাত্রটি নিয়ে পূজারী উচ্চৈস্বরে বলতে লাগলেন, যার নাম মাধবেন্দ্রপুরী তিনি দয়া করে এই ক্ষীর গ্রহণ করুন, আপনার জন্য গোপীনাথ এই ক্ষীর চুরি করেছেন। শ্রীল প্রভুপাদ তাৎপর্য উল্লেখ করেছেন, পরম সত্য ও আপেক্ষিক সত্যের পার্থক্য এখানে বিশ্লেষণ করা হয়েছে। এখানে গোপীনাথজি খোলাখুলিভাবে ঘোষণা করেছেন যে তিনি হচ্ছেন একটি চোর, তিনি একপাত্র ক্ষীর চুরি করেছেন এবং তা গোপন করে রাখা হয়নি, কেননা তার এই চুরি এক মহান অপ্রাকৃত আনন্দের উৎস। জড়জগতে চুরি করা একটি মস্ত বড় অপরাধ, কিন্তু চিৎজগতে ভগবানের এই চুরি তা এক অপ্রাকৃত আনন্দের উৎস। মূর্খ জড়বাদীরা যারা পরমেশ্বর ভগবানের পরম ভাব সম্বন্ধে অবগত নয়, তারা কখনো কখনো শ্রীকৃষ্ণের চরিত্রের সমালোচনা করে, কিন্তু তারা জানে না যে তারা আপাত নীতিবিগর্হিত কার্যকলাপ যা গোপন রাখা হয়নি তা ভক্তকে আনন্দের সাগরে নিমজ্জিত করে। পরমেশ্বর ভগবানের পরম ভাব সম্বন্ধে অবগত না হওয়ার ফলে এ সমস্ত মূর্খেরা তার চরিত্রের কলঙ্ক লেপন করে এবং তার ফলে দুষ্কৃতিকারীর পর্যায়ে ভুক্ত হয়। এই দুষ্কৃতিকারী চার প্রকার, মূঢ় নরাধম আসুরিক ভাবামাশ্রিত ও মায়া দ্বারা অপহৃত জ্ঞান। শ্রীকৃষ্ণ ভগবদ্গীতায় সপ্তম অধ্যায়ের পঞ্চদশ শ্লোকে বলেছেন, ন মাং দুষ্কৃতি ন মূঢ়া প্রপদ্যন্তে নরাধমা মায়া অপহৃত জ্ঞানা আসুরং ভাবমাশ্রিতাহা। এই সমস্ত দুষ্কৃতকারীরা যারা মূঢ় নরাধম, মায়া দ্বারা যাদের জ্ঞান অপহৃত হয়েছে এবং যারা আসুরিক ভাব আশ্রয় করেছে, তারা আমার শরণাগত হয় না। জড়বাদী মূর্খেরা বুঝতে পারে না যে শ্রীকৃষ্ণ যেহেতু পরম ঈশ্বর ভগবান, তাই তার সমস্ত কার্যকলাপ হচ্ছে পরম মঙ্গলময়। ভগবানের এই গুণটি শ্রীমদ্ ভাগবতে দশম স্কন্ধে ৩৩ অধ্যায়ের ২৯ নম্বর শ্লোকে বিশ্লেষণ করা হয়েছে। কেউ কেউ জাগতিক বিচারে পরম পুরুষ পরমেশ্বর ভগবানের কার্যকলাপ বিগর্হিত বলে বিবেচনা করতে পারে, কিন্তু প্রকৃতপক্ষে তা ঠিক নয়। সূর্য কেবল সমুদ্র থেকে জল শোষণ করে না, পৃথিবীর উপরিভাগ থেকেও জল শোষণ করে। সূর্য নালা নর্মদা এবং মলমূত্রপূর্ণ স্থান থেকেও জল শোষণ করে, কিন্তু তার ফলে সূর্য অপবিত্র হয় না। পক্ষান্তরে সূর্য নোংরা জায়গাকে পবিত্র করে দেয়। কোনো এক ভক্ত যদি কোনো অসৎ অথবা অবৈধ উদ্দেশ্য নিয়ে পরমেশ্বর ভগবানের শরণাগত হন, তাহলেও তিনি পবিত্র হন, তার অপবিত্রতা ভগবানকে স্পর্শ করতে পারে না। শ্রীমদ্ ভাগবত দশম স্কন্ধে ২৯ অধ্যায়ে পঞ্চদশ শ্লোকে বর্ণনা করা হয়েছে যে, কাম ক্রোধ অথবা ভয়ের কামং ক্রোধম ভয়ম দ্বারা পরিচালিত হয়ে কেউ যদি পরমেশ্বর ভগবানের সমীপবর্তী হন, তাহলেও তিনি পবিত্র হন। ব্রজগোপিকারা যুবতী রমণী এবং নবযৌবন সম্পন্না সুন্দর কৃষ্ণের প্রতি তারা আকৃষ্ট হয়েছিলেন। আপাতদৃষ্টে মনে হয় তারা যেন কামার্ত হয়েই ভগবানের প্রতি আকৃষ্ট হয়েছিলেন এবং ভগবান গভীর নিশিতে তাদের সঙ্গে নৃত্য করেছিলেন। জড়দৃষ্টিভঙ্গিতে এই সমস্ত কার্যকলাপ অতীব বিগর্হিত বলে মনে হতে পারে। কেন না, বিবাহিতা অথবা অবিবাহিতা যুবতী রমণী কোনো যুবকের সঙ্গে মিলিত হয়ে তার সঙ্গে নৃত্য করার জন্য গৃহত্যাগ করতে পারে না, কিন্তু জড়জাগতিক বিচারে তার নীতি বিগর্হিত হলেও ব্রজগোপিকাদের এই কার্যকলাপ সর্বশ্রেষ্ঠ আরাধনা বলে স্বীকৃত হয়েছে। কারণ কামার্তা হয়ে গভীর নিশীথে তারা যাঁর কাছে গিয়েছিলেন তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। অভক্তরা কিন্তু এই তত্ত্ব বুঝতে পারে না। শ্রীকৃষ্ণকে অবশ্যই তত্ত্ব তো জানতে হবে, সাধারণ জ্ঞানের মাধ্যমে বিবেচনা করা উচিত নয়। যদি কেবল শ্রীকৃষ্ণের দিব্য নাম উচ্চারণ করার প্রভাবে পবিত্র হওয়া যায় তাহলেই সেই কৃষ্ণ কিভাবে চরিত্রহীন হতে পারে। দুর্ভাগ্যবশত কতকগুলি জড়বাদী মূর্খকে শিক্ষাবিদের আসনে বসানো হয়েছে এবং তারা সেই অতি উচ্চ আসনে বসে জনসাধারণকে অধর্মের নীতি শিক্ষা দিচ্ছে। সেই কথা শ্রীমদ্ ভাগবতে সপ্তম স্কন্ধে পঞ্চম অধ্যায় একত্রিংশতি শ্লোকে বিশ্লেষণ করে বলা হয়েছে, অন্ধা যথা অন্ধই উপনীয় মানাহা, এক অন্ধ অন্য সমস্ত অন্ধদের পথ প্রদর্শন করার চেষ্টা করছে। এই সমস্ত মূর্খদের অপরিণত জ্ঞানের দরুন ব্রজগোপিকাদের সঙ্গে শ্রীকৃষ্ণের লীলাবিলাস আলোচনা করা উচিত নয়। তাঁর ভক্তের জন্য শ্রীকৃষ্ণর ক্ষীরচুরি কথাও অভক্তদের আলোচনা করা উচিত নয়। অতএব সাবধান করে দেওয়া হয়েছে যে এই সমস্ত বিষয়ে এমনকি চিন্তা পর্যন্তও করা উচিত নয়। কৃষ্ণ যদিও পবিত্র থেকেও পবিত্রতম, তবুও জড়বাদীরা যদি শ্রীকৃষ্ণের লীলাসমূহ অতি বিগর্হিত বলে মনে করে তাহলে তারা নিজেরাই কলুষিত হয়ে পড়ে। তাই শ্রী চৈতন্য মহাপ্রভু কখনো ব্রজ গোপিকাদের সঙ্গে শ্রীকৃষ্ণের আচরণ জনসমক্ষে আলোচনা করেননি। সে বিষয়ে তিনি কেবল তার অতি অন্তরঙ্গ তিনজন পার্শ্বদের সঙ্গে আলোচনা করেছিলেন। পেশাদারী ভাগবত পাঠকদের মতো তিনি কখনো জনসমক্ষে রাসলীলা আলোচনা করেননি। যদিও পেশাদারী পাঠকেরা কৃষ্ণকে অথবা শ্রোতাদের মনোভাব হৃদয়ঙ্গম করতে পারে না, পক্ষান্তরে শ্রী চৈতন্য মহাপ্রভু জনসাধারণকে ঘণ্টার পর ঘণ্টা সর্বদা সংকীর্তন করতে উৎসাহিত করেছিলেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এখানে সমাপ্ত। হরি বল।